ஹரே கிருஷ்ண. நமோ விஷ்ணு பதாய கிருஷ்ண பிருஷ்டாய பூதலே ஸ்ரீமதே ஜயபதாகா ஸ்வாமீநிதி நாமினே. நமாச்சார்ய பாதாய நிதாய கிருபா பிரதாயினே கௌர கதா தாம் தாய நகர கிராம தாரிணே. நமோ விஷ்ணு பாதாய கிருஷ்ண பிருஷ்டாய பூதலே ஸ்ரீமதே பக்தி வேதாந்த ஸ்வாமி நிதி நாமினே. நமஸ்தே சாரஸ்வதே தேவே கௌரவாணி பிரச்சாரிணே நிர்விசேஷ சூன்யவாதி பாஷாத்ய தேச தாரிணே வஞ்சா கல்பதருப்யஸ்ய கிருபா சிந்துபைவ ச பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம. ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீவாசாதி கௌர பக்த விருந்த. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 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 ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம 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 ஹரே ஹரே. ஹரே கிருஷ்ண. ஆஜ் ஸ்ரீ சைதன்ய சரிதாமிருத கிரந்த அத்யயனேர் பிராரம்பே அமி அமார் பரமாராத்ய குருபாத பத்ம இஸ்கான் பிரதிஷ்டாதா ஆச்சாரிய கிருஷ்ண கிருபா ஸ்ரீமூர்த்தி ஸ்ரீல அபயச்சரணாரவிந்த பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதேர் அன்னதம கிருபாதன்ன இஸ்கனேர் அன்னதம குரு இஸ்கன் நாம் ஹட்டேர் விஸ்வபிரச்சாரக மந்திரி ஓம் விஷ்ணுபாத் அஷ்டோத்தர சத ஸ்ரீ ஸ்ரீமத் ஜெயபதக சுவாமி ஸ்ரீல குருதேவர் பாத பத்மே தண்டவத் பிரணதி நிவேதன் கரே தாঁর অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরম আরাধ্য পরম গুরু পাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং সকল শ্রোতা ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুক আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তলীলা পঞ্চম পরিচ্ছেদে রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণতত্ত্ব শিক্ষালাভ বিষয়বস্তুর 124 থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। নাতহ পরম পরম যদ ভবত স্বরূপম আনন্দ মাত্রম অবিকল্পম অবিদ্ধবচ পশ্যামি বিশ্ব সৃজম একম অবিশ্বম আত্মনঃ ভূতেন্দ্রিয়াত্মকম மதத்தே உபாசிரிதோஸ்மி தத்வாயிதம் புவனமங்கல மங்களாய தியானேஸ்மனோதரசிதம் தே உபாசகானாம் தஸ்மை நமோ பகவதே அனு விதேம துவ்யம் ஜோனாத்ருத நரக பாக பி அசத பிரசங்கை. হে ভগবান, আপনার সচিদানন্দময় স্বরূপের থেকে শ্রেয় কোন রূপ আমি দেখি না। চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে আপনার অন্তরঙ্গা শক্তির কোন পরিবর্তন নেই এবং অবক্ষয় নেই। আমি আপনার শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বন করি, কেননা আমি আমার জড়দেহ এবং জড় ইন্দ্রিয়ের গর্বে গর্বিত। অথচ আপনি সারা জগতের পরম কারণ, তথাপি আপনি জড়ের দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বর্তমান রূপ অথবা যে কোনো অপ্রাকৃত রূপ সমগ্র জগতের পক্ষে পরম মঙ্গলময়, যেহেতু আপনি আপনার নিত্য স্বরূপ প্রকাশ করেছেন। সে রূপ আপনার ভক্তরা অন্তর্ধ্যান করে। আমি তাই আপনার শ্রীপাদ পদ্মে সশব্দ প্রণতি নিবেদন করি। যারা নরকগামী তারা জড় বিষয়ে মগ্ন হয়ে আপনার সবিশেষ রূপের অবজ্ঞা করে। এই শ্লোক দুটি শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের নবম পরিচ্ছেদের তৃতীয় এবং চতুর্থ ব্রহ্মার উক্তি। কাহা পূর্ণানন্দ ঐশ্বর্য কৃষ্ণ মায়েশ্বর, কাহা ক্ষুদ্র জীব দুঃখী মায়ার কিঙ্কর। কোথায় পূর্ণ ঐশ্বর্যময় মায়ার ঈশ্বর শ্রীকৃষ্ণ, আর কোথায় ক্লেশ জর্জরিত মায়ার কিঙ্কর ক্ষুদ্র জীব। প্রভুপাদ উল্লেখ করেছেন, জীব নিত্যবদ্ধ মায়ার অধীশ্বর, তাই কিভাবে তারা সমপর্যায়ে ভুক্ত হতে পারে, তাদের কোনো তুলনাই সম্ভব নয়। পরমেশ্বর ভগবান নিত্য আনন্দময়, কিন্তু বদ্ধ জীব মায়ার সান্নিধ্যের ফলে নিত্য নিরানন্দময়। পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন, আর জড়া প্রকৃতি বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করে। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে সাধারণ জীবের কোনো তুলনাই সম্ভব নয়। লাদিন্যা সংবিদা শ্লিষ্ট সচিদানন্দ ঈশ্বর, স্বাবিদ্যা সংবৃত জীব সংক্লেশ নিকরার কর। পরমেশ্বর ভগবান সর্বদা সচিদানন্দময় এবং লাদিনী ও সম্বিত শক্তির দ্বারা আশ্লিষ্ট, কিন্তু জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই সে সর্বপ্রকার ক্লেশের আকর। শ্রী বিষ্ণু স্বামীর এই উক্তিটি শ্রীধর স্বামীর ভাবার্থ দীপিকার প্রথমের সপ্তম অধ্যায়ের ষষ্ঠ থেকে উদ্ধৃত হয়েছে। শুনি সভাসদের চিত্তে হইল চমৎকার, সত্য কহে গোসাই দুহার করিয়াছে তিরস্কার। শিল স্বরূপ দামোদর গোস্বামীর এই বিশ্লেষণ শুনে সভায় উপস্থিত সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা বলতে লাগলেন, স্বরূপ দামোদর গোস্বামী যা বলেছেন তা ঠিক, এবং বঙ্গদেশীয় ব্রাহ্মণটি শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব বিকৃত করে অপরাধ করেছে। শুনিয়া কবির হইল লজ্জা ভয় বিস্ময়, হংস মধ্যে বক জয়ছে কিছু নাহি কয়। এভাবে স্বরূপ দামোদর গোস্বামীর দ্বারা তিরস্কৃত হয়ে সেই বঙ্গদেশীয় কবিটির লজ্জা ভয় ও বিস্ময় হল এবং নিজেকে হংস সমাজে একটি বকের মতো বলে অনুভব করে মৌন অবলম্বন করে রইলেন। তার দুঃখ দেখি স্বরূপ সদয় হৃদয়, উপদেশ কইলা তারে জয়ছে হিত হয়। যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। সেই কবির দুঃখ দেখে সদয় হৃদয় স্বরূপ দামোদর গোস্বামী তার মঙ্গলের জন্য তাকে উপদেশ দিলেন, তুমি যদি ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে চাও তাহলে শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পাঠ করো এবং ঐকান্তিকভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বন করো। প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছেন, এখানে ছিল স্বরূপ দামোদর গোস্বামী বঙ্গদেশীয় কবিটিকে শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রীমদ ভাগবত পাঠ করার নির্দেশ দিয়েছেন। ভারতবর্ষে আজকাল এক শ্রেণীর পেশাদারী ভাগবত পাঠকের উদ্ভব হয়েছে, যারা গ্রামে গ্রামে শহরে শহরে গিয়ে ভাগবত পাঠ করে দক্ষিণা স্বরূপ টাকা পয়সা, ছাতা কাপড় ফলমূল ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এইভাবে এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ করায় ভাগবত সপ্তাহ নামক এক প্রকার ভাগবত ব্যবসায়ের প্রচলন হয়েছে। শ্রীমদ ভাগবতে কোথাও পেশাদারী পাঠকের কাছে এক সপ্তাহ ধরে ভাগবত শ্রবণ করার নির্দেশ দেওয়া হয়নি, পক্ষান্তরে শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের সপ্তদশ শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে, শূন্যতাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, তত্ত্বদ্রষ্টা বৈষ্ণবের কাছে নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ করা উচিত। এভাবে শ্রবণ করার ফলে হৃদয় পবিত্র হয়। হৃদয়ন্তস্থ হি অবদ্রাণী বিধুনতি সুহৃত শতাম, এভাবে নিষ্ঠাভরে নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ করার ফলে হৃদয় সব রকম জড়কলুষ থেকে মুক্ত হয়। নষ্টপ্রায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী, কেউ যখন নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ করেন অথবা ভক্ত ভাগবতের সেবা করেন তখন তার হৃদয়ের সমস্ত অনর্থ বিনষ্ট হয় এবং উত্তম শ্লোকের দ্বারা যার মহিমা কীর্তিত হয় সেই পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় হয়। এই শ্লোকটি প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টাদশ শ্লোক থেকে উদ্ধৃত। এটি যথার্থ পন্থা, কিন্তু মানুষ সাধারণত পেশাদারী ভাগবত পাঠকদের পাঠ শ্রবণ করে বিপদগামী হতে অভ্যস্ত। তাই ছিল স্বরূপ দামোদর গোস্বামী এখানে উপদেশ দিয়েছেন যে পেশাদারী পাঠকদের কাছে শ্রীমদ ভাগবত শ্রবণ করা উচিত নয়। পক্ষান্তরে ভাগবত তত্ত্ববেতা বৈষ্ণবের কাছে শ্রীমদ ভাগবত শ্রবণ করা এবং শিক্ষা লাভ করা অবশ্য কর্তব্য। অনেক সময় দেখা যায় যে মায়াবাদী সন্ন্যাসীরা যখন ভাগবত পাঠ করে তখন বহু মানুষ তার বাকচাতুর্য শ্রবণ করতে যায়, কিন্তু তার ফলে তাদের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয় না। কখনো কখনো মানুষ পেশাদারী অভিনেতাদের নাটক দেখতে যায় এবং অভিনেতাদের টাকা পয়সা এবং আহার্য দ্রব্য দান করে। যারা এই সমস্ত দান গ্রহণে অত্যন্ত পটু তার ফলে দর্শকেরা তাদের গৃহ অন্ধকূপেই পড়ে থাকে, তাদের অন্তরের সুপ্ত কৃষ্ণপ্রেম কখনো জাগরিত হয় না। শ্রীমদ ভাগবতে সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে তিরিশ শ্লোকে বলা হয়েছে, মতির্ন কৃষ্ণে পরতঃ সোতো বা মিথু অভিপদ্যতে গৃহব্রতানাম। গৃহব্রতরা যারা জড় বিষয়াসক্ত জীবনযাপনে বদ্ধপরিকর কখনোই তাদের কৃষ্ণপ্রেম জাগরিত করতে সমর্থ হবে না, কেননা তারা কেবল পারিবারিক জীবন এবং মৈথুন সুখ উপভোগ করতে দৃঢ় থেকে দৃঢ়তরভাবে আবদ্ধ হবার জন্য কেবল শ্রীমদ ভাগবত শ্রবণ করে। পেশাদারী ভাগবত পাঠকদের কাছ থেকে ভাগবত শ্রবণ করার পন্থার বিশেষভাবে নিন্দা করে ছিল স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। যে সমস্ত মায়াবাদী এবং অভক্ত তাদের বাকচাতুর্যের দ্বারা শ্রীমদ ভাগবতের শ্লোকের কদর্থ করে, সরল মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং তাদের অজ্ঞানের অন্ধকারেই ফেলে রাখে, তাদের কাছ থেকে কখনো শ্রীমদ ভাগবত শ্রবণ করা উচিত নয়। জড় বিষয়াসক্ত তথাকথিত ভাগবত শ্রোতাদের এই আচরণ ছিল স্বরূপ দামোদর গোস্বামী কঠোরভাবে বর্জন করতে নির্দেশ দিয়েছেন। প্রকৃত কৃষ্ণ প্রেম জাগরিত করার পরিবর্তে এই সমস্ত ভাগবত শ্রোতারা গৃহ এবং মৈথুনের প্রতি অধিক থেকে অধিকতরভাবে আসক্ত হয়। যত মৈথুনাদি গৃহমেধি সুখম হি তুচ্ছম, শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হয় এমন ব্যক্তির কাছে যার জড় বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পরমহংস বৈষ্ণবের কাছ থেকে, যিনি সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদ পদ্মের আশ্রয় অবলম্বন না করলে তা সম্ভব নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে পারেন তিনি কেবল যথাযথভাবে শ্রীমদ ভাগবত হৃদয়ঙ্গম করতে পারেন। শ্রী চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ কর, তাহলেই কেবল ভগবৎ সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ হৃদয়ঙ্গম করতে পারবে। প্রভুপাদ উল্লেখ করেছেন, স্বরূপ দামোদর গোস্বামীর এই উক্তিটি থেকে স্পষ্ট বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা পরমেশ্বর ভগবানের নিত্য পার্শ্বদ এবং যথার্থ তত্ত্ববেতা। কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করে, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থা অনুসরণ করেন, তৎক্ষণাৎ জড়সুখ উপভোগ করার কামনা বাসনা তার হৃদয় থেকে বিদূরিত হয়। তখন শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদঙ্গম করা যায় এবং তা শ্রবণ করার উদ্দেশ্য সাধিত হয়। তা না হলে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদঙ্গম করা অসম্ভব। তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, কৃষ্ণের স্বরূপ লীলা বর্ণিবা নির্মল। তাহলেই কেবল তোমার পাণ্ডিত্য সফল হবে এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ এবং লীলা নির্মলভাবে বর্ণনা করতে সমর্থ হবে। এই শ্লোক করিয়াছ পাইয়া সন্তোষ, তোমার হৃদয়ের অর্থে দুহাই লাগে দোষ। এই শ্লোকটি রচনা করে তুমি অত্যন্ত সন্তুষ্টি লাভ করেছ, কিন্তু তোমার হৃদয়ে তার যে অর্থ করেছ তাতে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্বে দোষারোপ করা হয়েছে। তুমি যাইছে তৈছে কহ না জানিয়া রীতি, সরস্বতী সেই শব্দে করিয়াছে স্তুতি। তুমি প্রকৃত তত্ত্ব না জেনে যা নয় তাই লিখেছ, কিন্তু সরস্বতী দেবী সেই শ্লোকটির দ্বারা ভগবানের স্তুতি করেছেন। শ্রী স্বরূপানন্দ গোস্বামী সেই বঙ্গদেশীয় কবিটিকে বলেছিলেন, তোমার মূর্খতার বসে এবং মায়াবাদ দর্শনের প্রতি প্রবণতার ফলে তুমি মায়াবাদ এবং বৈষ্ণব দর্শনে পার্থক্য নিরূপণ করতে পারো না। তাই যেভাবে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেবের স্তুতি করার চেষ্টা করেছ তা যথার্থ হয়নি, পক্ষান্তরে তা সিদ্ধান্ত বিরোধী এবং অপরাধজনক। কিন্তু সৌভাগ্যক্রমে তোমার এই শ্লোকের মাধ্যমে সরস্বতী দেবী কৌশল করে তাঁর প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু স্তুতি করেছেন। জয়ছে ইন্দ্র দৈত্যাদি করে কৃষ্ণের ভৎসন, সেই শব্দে সরস্বতী করেন স্তবন। যেমন দেবরাজ ইন্দ্র এবং দৈত্যরা শ্রীকৃষ্ণকে ভৎসনা করেন, তখন সেই সেই শব্দের দ্বারা সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের স্তব করেন। বাচালম্বালিশম স্তব্ধমাজ্ঞম পণ্ডিতমানিনম কৃষ্ণমর্ত্যম উপাশ্রিত্য গোপামে চক্রু অপ্রিয়ম। ইন্দ্র বললেন, এই বাচাল মূঢ় অবিনত অজ্ঞ পণ্ডিতাভিমানী মরণশীল কৃষ্ণকে আশ্রয় করে গোপীরা আমার অপ্রিয় সাধন করেছে। এই শ্লোকটি শ্রীমদ ভাগ দশম স্কন্ধের ২৫ অধ্যায়ের পঞ্চম থেকে উদ্ধৃত। ঐশ্বর্য মদে মত্ত ইন্দ্র যেন মাতুয়াল, বুদ্ধিনাশ হইল কেবল নাহি ক সম্ভাল। দেবরাজ ইন্দ্র তার ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে যেমন উন্মত্ত হয়েছিলেন, এভাবে তার বুদ্ধিনাশ হবার ফলে তিনি কাণ্ড জ্ঞান হারিয়ে শ্রীকৃষ্ণের নিন্দা করেছিলেন। ইন্দ্র বলে, মুই কৃষ্ণের করিয়াছি নিন্দন, তারই মুখে সরস্বতী করেন স্তবন। তখন ইন্দ্র ভেবেছিলেন, আমি শ্রীকৃষ্ণের নিন্দা করেছি এবং তাকে অপমান করেছি, কিন্তু সরস্বতী দেবী তাঁর মুখ দিয়ে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। বাচাল কহিয়ে বেদ প্রবর্তক ধন্য, বালিশ তথাপি শিশু প্রায় গর্ভশূন্য। বাচাল শব্দটির মাধ্যমে বেদের প্রবর্তক এবং বালিশ শব্দটির দ্বারা শিশুর মতো সরল বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ যদিও বেদের প্রবর্তক, তথাপি তিনি শিশুর মতো গর্বহীন। বন্দ্যা ভাবে অনস্র স্তব্ধ শব্দে কয়, যাহা হইতে অন্য বিজ্ঞ নাহি সে অজ্ঞ হয়। যার বন্দনীয় কেউ নেই তাকে বলা হয় অনস্র। এটি স্তব্ধ শব্দের অর্থ। এবং যেহেতু শ্রীকৃষ্ণের থেকে বিজ্ঞ আর কেউ নেই তাই তাকে বলা হয়েছে অজ্ঞ। পণ্ডিতদের মান্যপাত্র হয় পণ্ডিত মানি, তথাপি ভক্ত বাৎসল্যে মনুষ্য অভিমানী। পণ্ডিত মানি শব্দটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ সমস্ত পণ্ডিতের সামান্য, কিন্তু তবুও ভক্ত বাৎসল্য হেতু শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, তাই তাকে মর্ত্য বলা হয়েছে। জরাসন্ধ কয়ে কৃষ্ণ পুরুষয়ধম, তোর সঙ্গে না যুঝিমু যাহি বন্ধু হন। জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করে বলেছিল তুমি নরাধম, তুমি বন্ধু হন, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। এই উক্তির মাধ্যমেও সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের বন্দনা করেছেন। পুরুষাধম শব্দে যার থেকে পুরুষেরা, অধম অর্থাৎ তিনি পুরুষোত্তম, তেমনি বন্ধু হন শব্দটির অর্থ মায়া বা অবিদ্যা হননকারী। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব মায়ার সঙ্গে বন্ধুর মতো ঘনিষ্ঠতা ভাবে সম্পর্কিত, কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসেন তখন তিনি মায়ার সঙ্গে সেই সম্পর্ক থেকে মুক্ত হন। যাহা হইতে অন্য পুরুষ সকল অধম, সেই হয় পুরুষাধম সরস্বতীর মন। সরস্বতী দেবী পুরুষাধম শব্দের অর্থ প্রকাশ করেছেন, যার থেকে অন্য সমস্ত পুরুষেরা অধম। বান্ধে সবারে তাতে অবিদ্যা বন্ধু হয়, অবিদ্যা নাশক বন্ধু হন শব্দে কয়। মায়া বা অবিদ্যা সকলকে জড়জগতের বন্ধনে বেঁধে রাখে, তাই মায়াকে বলা হয় বন্ধু। অতএব সরস্বতী দেবী বন্ধু হন শব্দটির দ্বারা শ্রীকৃষ্ণকে মায়া বা অবিদ্যা বিনাশকারী বলে সম্বোধন করেছেন। শ্রীল প্রভুপাদ বলেছেন সকলেই মায়ার বন্ধনে আবদ্ধ, কিন্তু ভগবদ্গীতায় বলা হয়েছে মামে বজে প্রপদন্তে মায়াম এতান তরন্তিতে। কেউ যখন শ্রীকৃষ্ণের শরণাগত হন তিনি তখন মায়ার বন্ধন থেকে মুক্ত হন। তাই শ্রীকৃষ্ণকে বন্ধু হন বা মায়ার বন্ধন বিনাশকারী বলে সম্বোধন করা যেতে পারে। এই মত শিশুপাল করিল মিলন, সেই বাক্যে সরস্বতী করেন স্তবন। এভাবে শিশুপালও শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল, কিন্তু সরস্বতী দেবী সেই সমস্ত বাক্যের দ্বারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। তৈছে এই শ্লোকে তোমার অর্থে নিন্দা ইসে, সরস্বতীর অর্থ শূন্য যাতে স্তুতি ভাসে। এভাবে যদিও তুমি যে এই শ্লোকের অর্থ করেছ তাতে ভগবানের নিন্দা করা হয়েছে, কিন্তু সরস্বতী দেবী তার যে অর্থ করেছেন তাতে ভগবানের স্তুতি করা হয়েছে। জগন্নাথ হন কৃষ্ণের আত্মস্বরূপ, কিন্তু ইহা দারু ব্রহ্ম স্থাবর স্বরূপ। শ্রী জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে তিনি দারু ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছেন, তাই তিনি স্থাবর স্বরূপ। তাহা সহ আত্মাতা এক রূপ হইয়া, কৃষ্ণ এক তত্ত্ব রূপা দুই রূপ হইয়া। এভাবে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও দুই রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু তারা উভয়ে এক তত্ত্ব শ্রীকৃষ্ণ। সংসার তারণ হেতু যেই ইচ্ছা শক্তি, তাহার মিলন করি একতা জয়ছে প্রাপ্তি। জগৎ উদ্ধার করার পরম বাসনা তাদের উভয়ের মধ্যে মিলিত হয়েছে, এবং সেই কারণেও তারা একত্র প্রাপ্ত হয়েছেন। সকল সংসারী লোকের করিতে উদ্ধার, গৌর জঙ্গম রূপে কৈলায় অবতার। জড়জগতের প্রভাবে কলুষিত সমস্ত জীবদের উদ্ধার করার উদ্দেশ্যে সেই কৃষ্ণ জঙ্গম শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। জগন্নাথের দর্শনে খণ্ডায় সংসার, সব দেশের সব লোক নারে আসিবার। শ্রী জগন্নাথের দর্শনে জীবের ভববন্ধন মোচন হয়, কিন্তু সমস্ত দেশের সমস্ত লোকেরা শ্রী জগন্নাথপুরীতে আসতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দেশে দেশে যাইয়া, সব লোকে নিস্তারিলা জঙ্গম ব্রহ্ম হইয়া। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জঙ্গম ব্রহ্ম হয়ে এক দেশ থেকে আর এক দেশে গিয়ে সমস্ত জীবদের উদ্ধার করেছেন। সরস্বতীর অর্থ এই কহিল বিবরণ, এহ ভাগ্য তোমার ঐছে করিলে বর্ণন। এভাবে আমি সরস্বতী দেবীর অর্থ বর্ণনা করলাম। এটি তোমার পরম সৌভাগ্য যে তুমি শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে এভাবে বর্ণনা করেছ। কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। কখনো কখনো শ্রীকৃষ্ণকে গালি দিয়ে কেউ তার নাম উচ্চারণ করে, এবং এভাবে ভগবানের নাম উচ্চারণ তার মুক্তির কারণ হয়। তবে সেই কবি সবার চরণে পড়িয়া, সবার শরণ লইল দন্তে তৃণ লইয়া। শিল স্বরূপ দামদর গোস্বামীর এই কথা শুনে সেই বঙ্গদেশীয় কবি সমস্ত ভক্তের চরণে পতিত হয়ে দন্তে তৃণ ধারণ করে তাদের সকলের শরণ নিলেন। তবে সব ভক্ত তারে অঙ্গীকার কইলা, তার গুণ কহি মহাপ্রভুরে মিলাইলা। তখন সমস্ত ভক্তরা তাকে অঙ্গীকার করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তার গুণ কীর্তন করে তার সঙ্গে তার সাক্ষাৎ করালেন। সেই কবি সর্বত্যজী রহিলা নীলা চলে, গৌর ভক্ত গণের কৃপা কে কহিতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কৃপায় সেই বঙ্গদেশীয় কবিটি সব কিছু ত্যাগ করে তাদের সঙ্গে নীলাচলে রইলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কৃপা কে বর্ণনা করতে পারে। এই তো কহিল প্রদ্যুম্ন মিশ্র বিবরণ, প্রভুর আজ্ঞায় কইল কৃষ্ণ কথার শ্রবণ। এভাবে আমি প্রদ্যুম্ন মিশ্রের কাহিনী বর্ণনা করলাম, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় শিল রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। তার মধ্যে কহিল রামানন্দের মহিমা, আপনে শ্রী মুখে প্রভু বর্ণে যার সীমা। তার মধ্যে আমি শিল রামানন্দ রায়ের মহিমা বর্ণনা করেছি, যার শ্রীমুখে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ প্রেমের সীমা বর্ণনা করেছেন। প্রস্তাবে কহিল কবির নাটক বিবরণ, অজ্ঞ হইয়া শ্রদ্ধায় পাইল প্রভুর চরণ। কথার ছলে আমি বঙ্গদেও বর্ণনা করেছি, যিনি অজ্ঞ হওয়া সত্ত্বেও তার শ্রদ্ধার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণশ্রয় লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতের সার, এক লীলা প্রবাহে বহে শত শত ধার। শ্রদ্ধা করি এই লীলা যেই পড়ে শুনে, গৌর লীলা ভক্তি ভক্ত রস তত্ত্ব জানে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা অমৃতের সার, তার এক একটি লীলা প্রবাহের শত শত ধারা। যে শ্রদ্ধা সহকারে এই লীলা শ্রবণ করে বা পাঠ করে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলার ভক্তিতত্ত্ব ভক্ততত্ত্ব এবং রসতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণতত্ত্ব শিক্ষালাভ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য। হরি বল।